স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তার মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের স্মৃতির পাতা থেকে। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নিই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়তুল মুকমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদিনী ফুল বয়ান করা হবে তার উপর ভর করে আমল করব। আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মধ্যে আমাদের প্যাটার্ন হচ্ছে যে একজন মুবাল্লিগ দাওয়াত ইসলামী আমাদের অনুষ্ঠানে এসে থাকেন এবং ওনার জীবনের কিছু স্মৃতি, বিশেষ করে যেহেতু মহলটা হচ্ছে দাওয়াত ইসলামী, তো দাওয়াত ইসলামীকে ঘিরে যে স্মৃতিগুলো আছে, দাওয়াত ইসলামীতে এন্ট্রি করা, দাওয়াত ইসলামের মাদিনী কাজ করতে গিয়ে কোনো স্মৃতি, এছাড়া উনি যদি দেশের বাইরে সফর করে থাকেন দাওয়াত ইসলামের সাথে, দাওয়াত ইসলামের কাজে, সেই স্মৃতিগুলো আমরা এই অনুষ্ঠানে সামিল করে থাকি। আসুন শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত জেনে নেই। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরবান, তোমাদের মধ্য থেকে কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দরুদে পাক পাঠ করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম ব্যক্তি যদি আমরা হতে চাই কিয়ামতের দিন, যিনি ছাড়া কোনো সাহারা নেই, কিয়ামতের দিন যার শাফাআত ছাড়া কোনো মানে সেখানে কোনো দাম নেই, শাফাআত ছাড়া কেউ আগ বাড়াতে পারবে না, তো ওনার নিকটতম ব্যক্তি হিসেবে আমি সাব্যস্ত হব যদি দুনিয়াতে আমি অধিক পরিমাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করি। তো নিয়ত করি ইনশাআল্লাহ আজওয়াজাল যখনই সময় হবে, যখনই আমার টাইম মিলে যাবে ইনশাআল্লাহ আমরা দরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা স্ক্রিনের মধ্যে ইতিমধ্যে দেখে নিয়েছেন যে আমাদের আজকের গেস্টকে, জি হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ওনাকে দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠানের হোস্টিংয়ের মধ্যে ওনাকে দেখা যায় এবং আপনাদের সকলেরই পরিচিত আমাদের সেলিম ভাই। আজকে আমাদের মুবাল্লিগ দাওয়াত ইসলামী সেলিম ভাই, যাকে আমরা কখনো তিন দিনের ইজতিমায় ইমাম সাহেবের কাতারে দেখি এবং কখনো আমরা ওনাকে মাদানী চ্যানেলের নাতকা হিসেবেও দেখি এবং কখনো কখনো দাওয়াত ইসলামীর বিভিন্ন ইভেন্টে বয়ান করতেও দেখি। তো ইনশাআল্লাহ আজওয়াজাল ওনারই কাছ থেকে আজকে ওনার জীবনের কিছু স্মৃতি আমরা সামিল করব। তো হুজুর, শুরু থেকেই আমরা আসব যে মাশাআল্লাহ দাওয়াত ইসলামীর মিঠা মহল আমরা পেয়েছি, আপনিও পেয়েছেন, তো দাওয়াত ইসলামীর এই মাদানী মহল, তো এটাতে আপনার কত বছর হয়ে গেছে এসেছেন আপনি?
জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে দাওয়াত ইসলামের এই সুন্দর মাদানী মহলের মধ্যে 2012 আমার শুরুতে আসা হয়েছে।
আচ্ছা, কমবেশ 8 থেকে 9 বছর আপনার
জি
হয়ে গেছে। তো দাওয়াত ইসলামীতে এক একজনের আশা এক এক রকম হয়ে থাকে, এক একজনের এন্ট্রিটা এক এক রকম, ও মানে অনন্য, এক একজনেরটা এক এক রকম,
জি
শুনেও ভালো লাগে। তো আপনারটা আজকে শুনবো যে আপনি দাওয়াত ইসলামীতে কেমন করে এসেছেন বা কোথায় ছিলেন, কিভাবে এখানে, কার সাথে, কার মাধ্যমে এখানে আসা, এটা একটু শুনবো আপনার কাছে।
মাশাআল্লাহ, প্রথম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে মাদানী চ্যানেল মজলিসকেও ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য, কারণ এটা প্রয়োজন ছিল আমাদের জন্য। কারণ অনেক সময় দেখা যায় কিছু মানুষের স্মৃতি শ্রবণ করার পরও যে নিজের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হয় যে না, আমারও হওয়া দরকার। তো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বলছি, আলহামদুলিল্লাহ, যখন 2012
জি
আমি আলিম পরীক্ষার্থী, আলহামদুলিল্লাহ আলিম পরীক্ষা দিচ্ছি, এর পূর্বে মনের মধ্যে একটা এমন ইচ্ছা জাগত যে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে যেটা সঠিক আদর্শ আকীদা, ইসলামের যেটা সঠিক আকীদা, এটা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী রয়েছি, আমরা যারা সুন্নি রয়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, তারা করছি না কেন? আজকে বিভিন্নভাবে অন্যজনরা যে যেটা রসুল পাকের যেটা সঠিক আদর্শ এটাকে ভুল ব্যাখ্যা করছে এবং এটা দাওয়াত দিয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে দিচ্ছে, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সঠিক ইশক ওইখান থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এই জিনিসটা দিলের মধ্যে সবসময় মানে চিন্তা আসতো, খারাপ লাগতো। তো যখন আমি আমার একটা ফ্রেন্ড ছিল, মানে মাদানী মহল আসার মূল যেটা কারণ, তখন আমি দাওয়াত মিছাম সম্পর্কে জানতাম না, কিন্তু এই জিনিসটা থাকতো এবং দোয়াও করতাম সবসময় যে এটা এই জন্য একটা পরিবেশ যেন আমাদের সুন্নিদের মধ্যে যেন চলে আসে, এই জন্য একটা মহল যেন আমাদের সুন্নিদের মধ্যে তৈরি হয়। তখন আমরা একই সাথে ছিলাম, সে একদিন তার সাথে ঘুরতে বা কথা বলার জন্য বসলাম, যে আমার এই দিলের ব্যথাটা তার সাথে শেয়ার করলাম যে আমাদের এই অবস্থা কেন, আমরা কেন নেকির দাওয়াত দিচ্ছি না, আমরা কেন সফর করছি না, বিভিন্ন জায়গায় সফর করে যেটা সুন্নিয়তের যেটা কাজ ওটা করছি না কেন। তখন সে বলল আমাকে, সেই যেহেতু আমরা ফ্যান ছিলাম, সে আমাকে বলতে লাগলো তুমি কি জানো না যে আমাদের সুন্নি একটি তাবলিগ সংগঠন যেটার নাম দাওয়াত ইসলামী। আমি তো কখনো শুনি নাই, দেখিও নাই। তো সে আমাকে বললো তাদের একটা চ্যানেলও আছে, মাদানী চ্যানেল সম্পর্কে তখন যা কিছুই জানতাম না, সর্বপ্রথম এর মাধ্যমে যে দাওয়াত সেমি সম্পর্কে জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় যে দাওয়াত সেমি নামক একটি সুন্নি তাবলিগি সংগঠন কি হয়েছে বের হয়েছে। এরপর উনি আমাকে একটা তথ্য দিল যে আন্দরকিল্লা যে মাকতাবাতুল মদিনা এর একটা তথ্য দিলেন যে ওখানে গেলে তুমি তাদের সাথে দেখা করতে পারবে, যোগাযোগ করতে পারবে। তো এভাবে করতে 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 যখন 2012 আমার আলিম পরীক্ষার্থী, তো কোনো না কোনো কারণে আমার থেকে বাহিরে সফর করার জন্য, এমনি মহল তখন তো পাইনি, বাহিরে সফর করার জন্য খুব ইচ্ছা করছিল। কিন্তু ফ্যামিলিগতভাবে যেহেতু আমি সবার ছোট, আমরা চার ভাইয়ের মধ্যে আমি সবার ছোট ছিলাম, কিন্তু ফ্যামিলিগত আমার একটু বেশি দেখতে পারা বা বেশি মোহাব্বত করার কারণে কোথাও যেতে দিত না। তো এই কারণে আমার একটা এদিকে একটা নেগেটিভ একটা পয়েন্ট, সেটা হচ্ছে এটা করা উচিত, কারণ না তখন তো বুঝতাম না, মহল পাই নাই বা মহল না পাওয়ার কারণে দুনিয়াবি কারণে হয়তো বা সেটা করেছি। তো মানে ইচ্ছা ছিল কাউকে না বলে বাসা থেকে চলে যাব, কেন ভ্রমণ করার জন্য। আচ্ছা, ভ্রমণ করার প্রথম সেটা ইচ্ছা ছিল, সব কিছু ঠিকঠাক, রংপুর যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা
বাইরে বলতে মানে বাংলাদেশের ভেতরে
কিন্তু ভিতরে কিন্তু ডিস্ট্রিক্ট চিটাগাং বাইরে যাব, বেড়াতে যাব, কারণ পরীক্ষা শেষ হবে, কোথায় যাব এখন ফ্যামিলিগতভাবে যেতে দিচ্ছে না। তো এটা করতে গিয়ে তখন আমার একটা মাইন্ড আসলো, আচ্ছা আমি যেহেতু সফর করব, বাহিরে যাব, তো দাওয়াত সেমি সম্পর্কে যেহেতু জানি না, এটা যেহেতু আমাদের সুন্নি সংগঠন বলছেন এবং কাফালা সফর করা হচ্ছে এভাবে বলা হচ্ছে, তখন আমি বললাম যে না ঠিক আছে, তাহলে আমি এদের সাথে চলে যাই, ঘুরেও হয়ে যাবে, ফ্যামিলিগতভাবে যেটা একটা আমাকে বাইরে যেতে দিচ্ছে না বা ঘুরতে যেতে দিচ্ছে না, একটু বেড়াতে যেতে দিচ্ছে না, সেটাও মোটামুটি তারা একটা কী বলবে, না আমার ছেলে বড় হয়েছে, মোটামুটি কিছুটা তাকে বা স্যাক্রিফাইস করা দরকার। তখন আমি কী করলাম, 2012 আলিম পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ শুক্রবার ছিল আমার আলিম পরীক্ষা, যেদিন শেষ দিন পরীক্ষা, ওই পরীক্ষা শেষ করে কাপড় চোপড় সব কিছু যে বাসায় যেন কেউ বলতে না পারে আস্তে আস্তে বের করলাম, বের করে যে যেটা লালদিঘি জামে মসজিদ ছিল, তখন তো আমি চিনতাম না, ওই মাধ্যমে জানা হয়েছে আর কি, এসে ওখানে যে আমার কাপড় চোপড় সব রাখলাম ওখানে, রেখে আবার পরীক্ষা দেওয়ার জন্য আসলাম। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা শেষ করে আমি ওখানে চলে গেলাম। চলে যাওয়াতে সর্বপ্রথম যাদের সাথে দেখা হয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের রাশেদ বাপু, যিনি আমাকে ইনফ্রাদি করলেন, তার দাওয়াত সেমি সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে পরিচয় দিলেন, দাওয়াত সেমি কী কী কাজ করছে, কী কী হচ্ছে। তো এটা বলার পর তারপর ওখানে এখন বর্তমান রিজন মাদানী কাফালা যিনি জিম্মাদার আব্বাস ভাই, তিনিও ছিলেন, প্লাস লালদিঘির পরে একটা জাবেদ ভাই ছিলেন, উনিও ছিলেন। তারপর আমাদের মাহমুদ ভাই এখন বর্তমান যিনি মোমেন সিং জুনের নিগ্রান, উনিও ছিলেন। ওনারা অত্যন্ত মহাব্বত দিলেন আমাকে, ওনাদের ভালোবাসা দেখেই কিন্তু আমি কি এক ধরতে গেলে ফিদা, কারণ এই ধরনের পরিবেশ বাহিরে কোথাও পায় নেই, বা যেটা একটা আন্তরিকতা, মহাব্বত দেওয়া, ভালোবাসা দেওয়া। তো সর্বপ্রথম ওই আলিম পরীক্ষা দেওয়ার পরে শুক্রবারে আমার ফার্স্ট, আমি ইজতেমাতে যাইনি, কারোর সাথে দেখাও হয়নি, মানে 12 মাদানী কাফালা আমার সফর।
আল্লাহ
প্রথমে আল্লাহ তালা, তাও আসলে
ওই দিনই প্রথম দাওয়াত ইসলামীতে,
যে ওই দিনে ফার্স্ট দাওয়াত ইসলামীতে আসা, এবং সাথে সাথে ওই যে মাদানী কাফালার নিয়ত কেমন হওয়া দরকার এটা সম্পর্কে জানতাম না, মানে ইচ্ছা ছিল ভ্রমণ করব।
আপনি পুরো প্রস্তুতি নিয়ে এসেছেন, মানে ওদের সাথে চলে যাব,
চলে যাবো, মানে ঘুরবো, মানে দেখবো, ভ্রমণ হয়ে যাবে, যেহেতু শুনলাম যে মাদানী কাফালা এখানে থাকে না, চিটাগাং বাইরে যায়। তা আমার নিয়ত ছিল মানে বাইরে চলে যাব। তো সর্বপ্রথম আমার মাদানী কাফালা যেটা 12 মাদানী কাফালা, আলহামদুলিল্লাহ আমি করার সৌভাগ্য অর্জন করেছি, সেটা হচ্ছে ফেনীর মধ্যে।
আচ্ছা,
তো ওইখানে আলহামদুলিল্লাহ যখন প্রথম দিন দ্বিতীয় দিন করার পর, তখন 63 কোর্স শুরু হওয়ার কথা চলছে। তো ওইখানের মধ্যে ইসলামী ভাইরা যারা ছিল তারাও ইনফ্রাদি করছে, সাথে সাথে সাজিদ ভাইয়ের ব্যাপারেও মোটামুটি শুনলাম যে উনি যিনি কোর্স করাচ্ছেন উনি অনেক ভালো মানুষ, ওনার ব্যাপারে শোনার পর তখন ওই তিন দিনে কাফেলার অর্থাৎ 12 দিনের পরিবর্তে যখন 3 দিন হওয়ার পূর্বে দ্বিতীয় দিন মনে মনে ইয়া করলাম যে যেহেতু বেড়ানোর জন্য আমার ইচ্ছা, আমি ভ্রমণ প্রিয় মানুষ, মানে বেড়াতে আমার খুব ভালো লাগে, তখন ইচ্ছা করলাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু 12 দিনের জন্য আসছি আচ্ছা আরও কিছুদিন বেড়ায় আসি। মানে এবং এই যে পরিবেশ, দাওয়াত ইসলামীর মাকসাদ কী, উদ্দেশ্য কী, কী চাই এবং দাওয়াত ইসলামী কতটুকু আমাদেরকে এহসান করেছে সেটা তো আর জানি না। এরপর ওই কাফেলা থেকে 63 দিনের কোর্স করার জন্য চলে গেলাম আলহামদুলিল্লাহ।
ঘর থেকে যে বের হলেন আর যাওয়া হলো না,
আর যাওয়া হয়নি, এবং পাস এটাই বাসার কেউ জানে না, কারণ ফোন বন্ধ ছিল, অফ ছিল, তো না জানার কারণে একটা অনেক
12 দিন পর্যন্ত,
জি জি 12 দিন না, প্রায় আমি কোর্সের 1 মাস পর্যন্ত ফোন বন্ধ ছিল।
আল্লাহু আকবার।
এটার কারণ আসলে জজবা আসছিল, মানে একটা ইলমি দিন শিকার ক্ষেত্রে, আর বিশেষ করে যে পরিবেশ থেকে গিয়েছি, যে পরিবেশটা পেয়েছি সেটা তো ভাষা, মানে তখন তো অন্য ধরনের ছিলাম, কোথায় ছিলাম কোথায় আসলাম, যখন মাদানী মহিলার কোর্সের পরিবেশ, যে তরবিয়ত, গুনাহের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হওয়ার, ইবাদতের প্রতি মনোযোগ আসার, যেটা মহল পাওয়ার পর একটা উদাসীন ছিলাম।
এমনি তো ফ্যামিলি জানে যে আপনি দাওয়াত ইসলামের মহলে যাচ্ছেন?
না, ফ্যামিলি জানে না তখন। আমি প্রথমে অর্থাৎ মাদানী মহলে আসার মানে ব্যাপারে ফ্যামিলি কেউ জানে না। পরবর্তীতে আমি
যে মানে ঘর থেকে বের হচ্ছেন, মানে কয়েকদিনের জন্য বের
হচ্ছেন? আমি তো বের হচ্ছি, আমি শুরুতে বললাম এটা দাওয়াত ইসলামীকে উদ্দেশ্য করে বের হওয়া না, আমার উদ্দেশ্য হচ্ছে আমি বেড়াতে যাব।
আমাকে ফ্যামিলি জানে যে আপনি বেড়াতে বের হচ্ছেন?
জি জি জি। তো এটা তো আমি মাদানী মহলে আসছি সেটাকে আমি কাউকে বলিনি, কারণ এটা বললে হয়তো বা আসতে দিবে না, কারণ তখনকার পরিস্থিতি ভালো ছিল না, মানে পরিবেশ কি ছিল না, সমুচীন ছিল না, তো ওই কারণে আমি বলিনি। তো এভাবে করতে 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 আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় 63 দিনের কোর্সও করা হয়ে গিয়েছে। সাথে সাথে 63 দিনের কোর্সের বরকত কথা কী বলবো, ওইখানে আমার লাইফের মধ্যে যদি আমি চিন্তা করি বা কেউ যদি আমাকে প্রশ্ন করে যতটুকু হায়াত পাই এর মধ্যে সবচেয়ে উত্তম সময়গুলো কোনগুলি, যদি কেউ যদি আমাকে প্রশ্ন করে, আমি কোনো সন্দেহ ছাড়া, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এক বাক্যে এটাই বলবো যে দাওয়াত ইসলামীর 63 দিনের কোর্সের মধ্যে আমি সেই যে সময়গুলি কাটিয়েছি এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে উত্তম সময়।
আল্লাহ,
কারণ লিয়াকত ভাই যখন 63 দিনের কোর্স করার জন্য যাই, যখন আমাদের সাজিদ ভাই কোর্সের মুয়াল্লিম ছিলেন, সাথে সাথে আমাদের আরমান ভাইও আমাদের কোর্সের মুয়াল্লিম ছিলেন, আলহামদুলিল্লাহ ওনাদের আখলাক দেখে, ওনাদের ভালোবাসা, ওনাদের আচার আচরণ এবং ওনারা যে তরবিয়ত আমাদেরকে করছেন, বিশেষ করে এই যে দিনের ব্যাপার, আমরা যেটা উদাসীন ছিলাম যে আমরা ইবাদত করছি কিন্তু ইবাদত কতটুকু শুদ্ধ হচ্ছে, সঠিক হচ্ছে, সেই সম্পর্কে আমাদের ধারণা ছিল না, বাস মনের ইচ্ছা রাইছে করছি, মন চাচ্ছে না করিনি, এই ধরনের আমাদের দিন যাচ্ছে। যখন আমি সত্য কথা এটাই আমার ফিলিংস এটাই আসছে, বারবার এটা স্মরণ আসে, যখন কিছুদিন গেল নামাজের মাসরা মাসে শেখানো হচ্ছে, ওজুর প্র্যাকটিক্যাল শেখানো হচ্ছে, ওজু ভঙ্গার কারণ শেখানো হচ্ছে, বিশেষ করে গোসল ফরজ হলে যে কীভাবে গোসল ফরজ আদায় করতে হবে, যখন এই বয়ানগুলি করানো হচ্ছে, শেখানো হচ্ছে আমাদেরকে, তখন চিন্তা করলাম হায় আফসুস, তখন নিজের মধ্যে এইটা একটা ফিলিংস আসলো যে আমার মনে হচ্ছে আমি মুসলমান হয়েছি, কিন্তু মুসলমানদের যেটা করেনি সেটা মনে হয় এই দাওয়াতি মহল আসার পর থেকে আমি করছি। মানে ওদের একটা ফিলিংস আমার ভিতরে আসলো। তো এইভাবে আলহামদুলিল্লাহ করতে 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 63 দিনের কোর্স কমপ্লিট করলাম। আচ্ছা, এখানে একটা আমার প্রবলেম হয়েছে যে যখন আমি গেলাম, যখন যেহেতু জানাইনি, স্বাভাবিক একটু নার্ভাসে আসবে
বাসায়,
বাসায় একটু যেহেতু জানাইনি, তো ওই কারণে
পুরো কোর্স কমপ্লিট করে গেছে
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায়। আমি অর্থাৎ আমরা যে কোর্সের মধ্যে ছিলাম সেটার মধ্যে অনেকজনে হতে পারে বিভিন্ন কারণে বাসায় গেছে বা চলে গেছে বা আবার আসছে, এরকম আল্লাহ তাআলার এমন দয়া যে আমার মুর্শিদে কারিমের সাথে আমি কোর্স কমপ্লিট করেছি
মাশাআল্লাহ,
এবং পরিপূর্ণ শেষ করে,
অর্থাৎ কমাবেশ কয় মাস পরে গিয়েছিলাম,
অর্থাৎ কমাবেশ আড়াই মাস পরে,
ওদিকে 12 দিন আবার 63 দিন,
63 দিন, এবং এখান থেকে আবার কাফালাও হয়েছে ওই কারণে। তো আড়াই মাস পরে যাওয়ার পর আসলে পরিস্থিতি তো বুঝতেছেন কেমন ছিল। তবে এটা সত্য যে দাওয়াত ইসলামের মহলে আসার পর যে আসলে প্রকৃতপক্ষে একজন মুসলমানদের জীবন কেমন হওয়া দরকার এবং সাথে সাথে তার লাইফ স্টাইল কেমন হওয়া দরকার, কিছু মনে করবেন না, প্রত্যেকের সাথে একটা বিষয় থাকে বা ব্যক্তিগত কিছু বিহেভিয়ার থাকে, এর মধ্যে মাঝে মধ্যে যখন মানুষ মানে পোশাক আশাক পরে তখন আয়না দেখে তাকে কেমন লাগে, যখন লেখকবে যখন মাদানী হুলিয়া পেলাম, মাদানী হুলিয়া পড়লাম, যখন আয়নার দিকে দেখলাম এটা দিল থেকে এটা এমনভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আসলো যে আসলেই বাস্তব আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারকার পোশাকই হচ্ছে উত্তম পোশাক। আর আমাদের যে সৌন্দর্যতা এটা আমাদের আমাদের সৌন্দর্যতা না, এটা হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারকার সৌন্দর্যতা। তো এইভাবে যদি বলতেই থাকে যে দাওয়াত ইসলামী মহলে আসার যে শুকরিয়া কীভাবে আমরা আদায় করব, যদি সারা জিন্দগিও যদি বলতে থাকি এরপর আমরা শুকরিয়া আদায় করতে পারবো না, বাস এটাই দোয়া করব আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত যেন এই মহলের সাথে সম্পৃক্ত থেকে জিম্মাদারির সাথে দিনের কাজ করার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল করার মাধ্যমে যেন হায়াতকে অতিবাহিত করতে পারি, এটাই হচ্ছে দোয়া সবার কাছে।
তো আসলে যার অবদান আপনার দাওয়াত ইসলামীতে আসার বেশি, দাওয়াত ইসলামীতে আসার পেছনে আপনার ক্ষেত্রে অবদান যিনি রেখেছেন ওইটা হচ্ছে আপনার ফ্রেন্ড।
আমার ফ্রেন্ড উনি হচ্ছেন উনি আমরা আসলে আমরা ছোটোবেলা থেকে বাল্যকাল থেকে একই বন্ধু ছিলাম, আমি একই ক্লাসমেট ছিলাম। তো ওইখান থেকে সেই তো ওইখানে ছিল আবার আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার আব্বু আম্মু প্লাস আমাদের যারা মুরব্বীরা ছিলেন ওনারা ইচ্ছা করলেন যে আমাকে কোরআন হাফেজ বানাবে। তো আমরা একই ক্লাস থেকে আমি হেফস বিভাগে চলে যাই, আলহামদুলিল্লাহ আমি গুণেহগার কোরআন হাফেজ আলহামদুলিল্লাহ।
তো আমি দর্শকদেরকেও আমি এখন বলতাম
জি জি জি
আলহামদুলিল্লাহ আমাদের সেলিম ভাই উনি হাফেজ কোরআন মাশাআল্লাহ,
আল্লাহ আপনাকে
বদ্রজ্যোতিকে হিফাজত করুক এবং আলিমে দিন মাশাআল্লাহ আপনার কামিল কমপ্লিট হয়ে গেছে।
জি আলহামদুলিল্লাহ আমার কামিল
কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা এখানে একটা বিষয় আমি তুলে ধরতে চাইবো,
জি
মাশাআল্লাহ যেহেতু আপনার অভিজ্ঞতা আছে এখানে, তো দর্শকের মধ্যে কেউ যদি তার ছেলেকে হাফেজ কোরআন প্লাস আলিমে দিন যদি বানাতে চান ছোটো থাকতে কোন দিকে তাকে নিয়ে যেতে হবে, অর্থাৎ কোনভাবে তাকে গাইড করতে হবে একটু যদি দর্শকদেরকে বলতেন।
আসলে এটা গাইড করার জন্য আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে যেটা পেয়েছি
জি
তারা ছোটোবেলা থেকে কিন্তু আমাকে মাদ্রাসামুখী করেছেন।
আচ্ছা
আমি কখনো স্কুলে পড়ি নেই, অর্থাৎ অ্যারাবিক অ্যারাবিক লেভেলের পড়াশোনার মন মানসিকতা তৈরি হওয়ার জন্য ছোটো থেকেই কিন্তু কী করতে হয় মন মানসিকতা তৈরি করতে হয়। আমি এই হ্যাপস বিভাগে যাওয়ার পরেও কিন্তু মাদ্রাসায় পড়ছি, অর্থাৎ আমার বাল্যকালের যেটা পড়াশোনা এটাই মাদ্রাসা থেকে শুরু।
মানে আপনি এটা বলতে চাচ্ছি ধরুন আমাদের এখানে তো দেশের মধ্যে প্রায় যারা বাচ্চাদের 3-4 বছর 5 বছর হয়ে গেলে আমরা স্কুলে ভর্তি করাই, তো আপনার এখানে কি হয়েছে অর্থাৎ আপনি কত বছর বয়স থেকে মাদ্রাসায় পড়া শুরু করে দিয়েছেন?
অর্থাৎ যখন ছোটবেলায় যখন অর্থাৎ যেটা আমাদের শিশু শ্রেণী বলা হতো তখন থেকেই আমি মাদ্রাসায় পড়াশোনা করি। এরপর যখন আমার ক্লাস 3 বা 4 হতে পারে ওটা যখন আমি শেষ করলাম তখন আমাকে হেফস বিভাগে দেওয়া হলো।
এরপর এদিকে মাদ্রাসা কিভাবে
এরপর আমি আবার যখন হেফস শেষ করলাম, হেফস শেষ করার পর তখন মোটামুটি পাশাপাশি চেষ্টাও করেছি যে অঙ্ক বাংলা ইংরেজিকে কী করার জন্য প্র্যাকটিস করার জন্য, যাতে যেহেতু আমার হেফস করা একটা সময় লাগতেছে একটা সময় চলে যাচ্ছে, হয়তো বা দেখা যাচ্ছে আমার যারা ক্লাসমেট ছিল সমবয়সী ছিল তারা আমার আগে বা ফাজিল কমপ্লিট করলো মাস্টার্স কমপ্লিট করে ফেললো কিন্তু আমি তাদের সাথে কই একটু মানে বয়স হয়ে যাচ্ছে, যেহেতু হেফস করা সময় লাগে অনেকের 3 বছর লেগে যায়, অনেকের যদি বা জেহেন ভালো হয় 2 বছরে লেগে যায়, বা অনেকে একটু জেহেন দুর্বল হলে বা মানে মেধা কম হলে 4-5 বছরে লেগে যায়।
জি
তো মোটামুটি এটা টেনশন ছিল, সাথে সাথে আমি ক্লাস 6 না 7 থেকে আমি কী হয়েছি অর্থাৎ আমার স্টাডি কী করেছি হেফস শেষ করার পরে শুরু করেছি। এরপর আলহামদুলিল্লাহ আমি এই ক্লাস 8 পরীক্ষা তখন তো
হিফজের পাশাপাশিও কি মাদ্রাসায় ছিলেন?
না হিফজের পাশাপাশি মাদ্রাসায় ছিলাম না, আমরা প্রথমে কমপ্লিট হিফ শেষ করেছি এরপর মাদ্রাসায় কি হয়েছে
আবার,
অর্থাৎ আমার নিজের একটা দায়িত্ব ছিল বা একটা টেন্ডেন্সি ছিল বা পাশাপাশি যারা বড়জন ছিল তাদের কাছ থেকে একটা পরামর্শ পেয়েছি যে তুমি যদি হিফ শেষ করে আবার যদি ক্লাস 4 ভর্তি হও, কারণ আমি হয়তো বা ক্লাস 4 থেকে হেফস বিভাগে গেলাম, যে আমার যদি আমার ক্লাস 4 ভর্তি হয় তখন দেখা যাবে আমার ছোটো ছোটো লেভেলের যারা আছে তাদের সাথে পড়তে হচ্ছে, অনেক সময় দেখা যায় সেটা মনও ছোটো হতে পারে, আমি এখন এত বড় হয়ে গেলাম এখন ছোটো বাচ্চাদের সাথে পড়তে হচ্ছে, ওই ধরনের এই কারণে হয়তো মন সমস্যা হতে পারে মানে মন ভেঙে যেতে পারে। তো এই কারণে যারা আমার বড় ভাই ছিল বা যারা বেশি দেখতে পারতো তারা পরামর্শ দিত যে সাথে সাথে যেন হেফস বিভাগ এটাও কমপ্লিট করা হয় সাথে সাথে যেন নিজে নিজে বা বাংলা অঙ্ক বা যেগুলি দরকার,
অর্থাৎ মানে আপনার হিফস করাকালীন যে ক্লাসগুলো আপনি মিস হয়ে যাচ্ছে 4-5
জি
তো এই পড়াগুলো মানে আপনি হিফসের পাশাপাশি পড়ে নিয়েছেন?
হিফসের পাশাপাশি বলতে যখন আমার হিফস কমপ্লিট মোটামুটি হয়ে গেল দাউর করছি তখন আমি ট্রাই করছি, কিন্তু হিফস চলাকালীন অবস্থায় আমি সেটা করিনি।
আচ্ছা আচ্ছা
জি জি
তো এর পরবর্তীতে গিয়ে এই ক্লাসগুলো বাদ দিয়ে কি পড়া যায় কিনা মাদ্রাসায়?
জি 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 মোটামুটি এরকম হয়তো সুযোগ আছে, এখন আছে কিনা জানি না কিন্তু আমাদের বেলায় তখন সেটা কি ছিল।
আচ্ছা আচ্ছা না হয় আসলে না আমি মানে দর্শকদের মনে প্রশ্ন আসতে পারে এক্ষেত্রে আবার তার বাচ্চাদের কিছু ক্লাস মিস হয়ে যাবে
জি
আবার যদি সে
এখন তো লিয়াকতবে দেখেন অনেক পরিবর্তন হয়ে আসছে, এখন তো প্রায় হিপসের পাশাপাশি ক্লাসও কিন্তু করা হয়।
আচ্ছা আচ্ছা
এখন এই ধরনের একটা পজিশন চলে আসছে, আমাদের বেলায় তখন হয়তো সেটা কি ছিল।
আচ্ছা যাই
ধরনের সুযোগ ছিল না।
যারা দর্শক আমি আপনাদেরকে বলবো যে নিয়ত করেন, হাফেজ আলেম দুইটারই নিয়ত করেন। কেননা দুইজন, এই দুইজন ব্যক্তি অর্থাৎ দুই যে পথ ইসলাম দিয়েছে, হিফজকারী এবং আলিমেদিন যারা, এদের কিয়ামতের দিন অনেক মর্যাদা। শুধু তাদের আপন মর্যাদা নয়, তারা তাদের পিতামাতার জন্য সুপারিশ করার সৌভাগ্য অর্জন করবে, শুধু পিতামাতা নয় খানদানের জন্য পর্যন্ত সুপারিশ করার সৌভাগ্য অর্জন করবে। তো নিয়ত করুন নিজের ছেলেদেরকে, নিজের সন্তানদেরকে ইনশাআল্লাহ হাফেজে কোরআন এবং আলিমেদিন বানাবেন। সেলিম ভাই, মাশাআল্লাহ, আপনি তো বলেছেন আপনার এন্ট্রি কীভাবে হয়েছে, আপনার মহলে আসা, মহলে থাকা, কোর্স করা, মাশাআল্লাহ দর্শকেরও উৎসাহ হয়তো বা যাচ্ছে। তো আপনি দাওয়াত ইসলামীতে 63 দিনের কোর্স করার পরে, মানে এরপর কি দাওয়াত ইসলামীতে একদম স্বয়ংসম্পূর্ণভাবে আপনি অ্যাড হয়ে গেছেন?
জি, আলহামদুলিল্লাহ, স্বয়ংসম্পূর্ণভাবে তখন একটু প্রবলেম ছিল, কারণ পরিবেশের কারণে তখন, অর্থাৎ দেশীয় কিছু প্রবলেমের কারণে।
এরপর আবার কখন থেকে অ্যাক্টিভ হয়েছেন আপনি দাওয়াত ইসলামের কাজে?
আমি তখনই অ্যাক্টিভ ছিলাম, কিন্তু একটু গোপনও করতে হতো, মানে করেছি, ইজতেমায় যেতাম, ইসলামের সাথে যোগাযোগ করতাম, বিশেষ করে
যখন পুরো ইসলাম আসলে লালদিঘিত হতো,
যে লালদিঘিত হতো, তারপর বালেগান পড়াতাম আলহামদুলিল্লাহ।
আচ্ছা, কোরআনে পাক,
জি জি, যেটা আমাদের মাদ্রাসার মধ্যে বালেগান, ইশার নামাজের পর, তো আমি এলাকাতে বালেগান পড়াতাম। তো এরপর যখন আমার আব্বা 2015 রমজান ইন্তেকাল করে, ইনার ইন্তেকালের পরে আলহামদুলিল্লাহ আমি একদম ওপেনলি, মানে ফ্যামিলিগত তেমনটা কোনো প্রবলেম ছিল না। তো
2015
থেকে এর আগে কিন্তু কাজ করেছি, এর আগেও যেমন ইজতেমায় আসা, মানে ইসলামী মেয়েদের সাথে কী করা, তারপর পাশাপাশি আমি আমাদের যেটা জামিয়াতুল মদিনা ওইখানেও 2 বছর পড়ার সৌভাগ্য অর্জন হয়েছে। এটা হচ্ছে 15 বছর আগে।
কোন জামিয়াতুল মদিনা?
আমাদের মাদারবাড়ি যেটা জামিয়াতুল মদিনা আছে, ওইখানে এদাদিয়া এবং ওলাদ পড়ার সৌভাগ্য অর্জন করেছি।
আপনার কামিল শেষ হয়েছে কখন?
আমার কামিল শেষ হচ্ছে 17 আড়ারে বিয়েছে।
আচ্ছা, 17 আড়ারে,
জি,
মাশাআল্লাহ,
জি।
তো হুজুর, আপনার সর্বপ্রথম জিম্মাদারি কি বালেগানে ছিল?
না, প্রথমে সর্বপ্রথম জিম্মাদারি ছিল, তখন তো ডিভিশন নিজ্ঞান, একটা কাবিনের মধ্যে কয়েকটা ডিভিশন, প্রথম আমার জিম্মাদারি ছিল 5টা ডিভিশনের।
আচ্ছা,
মানে এলাকার মধ্যে। এরপর আস্তে আস্তে যখন গিয়া বাল্য পুরাতন হচ্ছি, মোটামুটি বুঝতেছি, এরপরে আমার ফেনি, তখন তো জোন ছিল না, কাবিনা ছিল, কাবিনা ছিল, কাবিনা ছিল, তখন ফেনি জোনের ওই মাদানী নামাতের জিম্মাদার ছিলাম। এরপর যখন আস্তে আস্তে আবার মোটামুটি পুরাতন হতে লাগলাম, করতে হতে পুরা বিডির মধ্যে, বিডি সাতা মাদ্রাসা মদিনা বারাই বালাগান, যেটা আমাদের অন্যতম একটি ডিপার্টমেন্ট, এর জিম্মাদারের মধ্যে আমি ছিলাম,
মাশাআল্লাহ।
এরপর যখন আম্মু একটু অসুস্থ হয়ে গেল বেশি, তো আমিও শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলাম, এই কারণে যেহেতু একটা এহেন একটা জিম্মাদারি, তখন আমি দেখ চিন্তা করলাম যে এই জিম্মাদারিটা যদি আমি নিয়ে রাখি, যেহেতু আমি এখন বাহিরে যাদুয়াল করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু আম্মু অসুস্থ, আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লাম কিছুদিনের জন্য, তো যেহেতু আব্বু নাই, এখন আম্মুর তো সেবা করা, আম্মুর খিদমত করা, মার খিদমত করা, এটা আলহামদুলিল্লাহ আমার শেখ তরিকাত আমিরা আহলে সুন্নাত আমাদেরকে উত্তম রূপে শিক্ষা দিয়েছেন। তো এই কারণে, তো যার কারণে বাইরে যেহেতু পাচ্ছি না, তখন আমি মার কাছকে বললাম, অত মজলিশকে বললাম যে আমার তো একটা সমস্যা, আমি এখন তো বিড় অর্থাৎ আগে করেছি আলহামদুলিল্লাহ, এখন তো পারতেছি না। তখন মজলিশ, দেখেন দাওয়াত ইসলামী কাউকে জোর করে না, এটা সবচেয়ে বড় মানে খুশির বিষয়, আমাকে মারাও নেয়, গালির কিছু পারে নেই, এরপরও চেষ্টা করেছে, আপনি এরপরও ট্রাই করে দেখেন, আমি যেহেতু সম্ভব হচ্ছে না, তখন পরবর্তীতে যেটা বাংলাদেশকে 4 ভাগে ভাগ করা হয়েছে, রিজন 4টা রিজনে ভাগ করা হয়েছে, এখন আলহামদুলিল্লাহ চিটং রিজনের মাদ্রাসা মদিনা বারে বালা গেছি,
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আপনারা শুনলেন সেলিম ভাইয়ের জিম্মাদারি সম্পর্কে, ওনার মাদানী মহলে আসার সম্পর্কে। তো আসলেই মাদানী মহল, এটা খুবই একটা বরকতওয়ালা জায়গা, আর মাদানী মহল পাওয়াটাও খুবই সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক যাদের উপর দয়া করেছেন, আসলেই আমি বলবো যে আপনারা নিজেরা ফিল করুন যে দাওয়াত ইসলামী আসলেই আপনার জীবনে কতটুকু পরিবর্তন সাধন করেছে। এই যে সামনে 2 সেপ্টেম্বর ইয়মে দাওয়াত ইসলামী দিবস পালন করা হবে, আসলে আমি নিজের অবস্থান থেকে চিন্তা করি, আমরা কতটুকু দাওয়াত ইসলামী থেকে ফায়দা নিয়েছি, দাওয়াত ইসলামী আমাদেরকে কতটুকু উপকার দিয়েছে, এটা চিন্তা করলেও অনেক কিছু, কেননা আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, এটা অনেক দেখার বিষয়।
এটাকে এখানে দাওয়াত ইসলামীর শুকরিয়া আসলে আদায় করা তো এটা আমাদের পক্ষে সম্ভব না। তবে অর্থাৎ প্রতিটা মুহূর্তে একটা ফিলিংস আসে, এটা বাস্তব সত্য, যে এটা দিল থেকে বলছি, মহল পাওয়ার পর থেকে মানে এই কথাটা বারবার সামনে আসে, কেন আমি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মহল পাইনি, মানে আমার হায়াতে জিন্দগিতে এই যে ইসলাম বিরোধী কাজে উদাসীনতার মধ্যে চলে গেল, কেন আমি শুরু থেকে আমার অর্থাৎ যখন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কিন্তু মানুষের গুণা লেখা হয়, মানে এই প্রশ্নটা, এই কথাটা বারবার নিজের বিবেকের মধ্যে বারবার নিজের প্রশ্নটা আসে, কেন আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে এই মাদিনী মহল পাইনি?
বেশ,
আল্লাহ তাআলা চাইতো, আল্লাহ তাআলার দয়া যদি পেতাম তাহলে আল্লাহ তাআলার পানা যে না বুঝে হয়তো বা শয়তানের দুকায় পড়ে যে ভুলগুলি করে ফেলেছি, যে ভুলগুলি হয়ে গেছে সেটা হতো না, হয়তো বা যদিও বা শয়তানের দুকাপড়ে করে ফেলো এরকম হতো না আলহামদুলিল্লাহ। তবে এটা সত্য, অন্তত আগে যদি উদাসীন থাকলে মহল পাওয়ার কারণে, মহল পাওয়ার পরে আমার আম্বুল্লা সুন্নত দাওয়াত সেবের মাধ্যমে এমন একটি ফিলিংস আমাদের মধ্যে দিয়েছেন, হায় আমি এটা কি কাজ করলাম, অর্থাৎ নিজের মধ্যে অনুশোচনা আসে, নিজের মধ্যে যে আমি যে একটা ভুল করে ফেলেছি সেই বিষয়টা কি অনুশোচনা করার, চিন্তা করার, সেই জন্য মন মানসিকতা তৈরি হয়। তো সেই জন্য দাওয়াত ইসলামের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। দাওয়াত ইসলামীকে আমরা কেউ এহসান করিনি, বরঞ্চ দাওয়াত ইসলামী আমাদের উপরে
এহসান করেছে। আসলেই তো, কেননা গুনাহ থেকে বাঁচা এটা তো প্রত্যেক মুসলমানের উচিত, তাই না? আর এটা দেখুন, আমি মানে মানে এটাকে আমি ডিনাই করছি না বা এটাকে আমি ডিগ্রেড করছি না, আমাদের পিতামাতা পর্যন্ত স্বয়ং অনেক সময় আমাদেরকে চেঞ্জ করতে পারে না।
অবশ্যই,
হ্যাঁ
জি,
আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, হয়তো বা পাঁচ ওয়াক্ত নামাজ, অনেক ফ্যামিলিতে হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু হাকিকি একজন মুসলমান কেমন হওয়া উচিত,
জি
হ্যাঁ, ইসলামের পথে কিভাবে চলা উচিত সেটা কিন্তু দাওয়াত ইসলামে আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সুন্নতের রঙে রঙিন, এটা তার কিয়া বাত, হ্যাঁ। তো এটার পেছনে দাওয়াত ইসলামের হাত, আলহামদুলিল্লাহ আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে দাওয়াত ইসলামী। আমরা ইনশাআল্লাহ সেলিম ভাই থেকে আরও আলোচনা শুনবো, একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে আছে, সেটি প্রথমে সেলিম ভাইকে জানিয়ে দেয়। সেলিম ভাই, আপনার সাথে একটি সেগমেন্ট করবো, সেটি হচ্ছে আপনাকে যে কোনো একটি রিসালা বা কিতাবের নাম ছবি আকারে দেখানো হবে,
জি,
অর্থাৎ ছবির মাধ্যমে ইঙ্গিত দেওয়া হবে যে কোনো একটি কিতাব বা রিসালা, তো আপনাকে ওই রিসালা বা কিতাবের নামটা বলতে হবে যে এই ছবিগুলো কোন রিসালার দিকে ইঙ্গিত করছে, ঠিক আছে?
অর্থাৎ ছবি দেখানো হবে,
জি,
মানে ছবি দেখেই বলতে হবে কোন রিসালা,
কোন রিসালা, ঠিক আছে? তো দেখি আজকে সেলিম ভাইয়ের জন্য কি রেডি করা হয়েছে। জি, মদিনা শরীফের গম্বুজ, মদিনা শরীফের সোনালি জালি, তসবি, দরুদ শরীফ, মাশাআল্লাহ। তো এই ছবিগুলো দাওয়াত ইসলামের কোন রিসালা বা কিতাবের দিকে ইঙ্গিত করছে? অসংখ্য রিসালা কিতাব দাওয়াত ইসলামীতে আছে,
জি,
এখন ছবিটা কোন রিসালা দিকে ইঙ্গিত করছে সেটা আপনাকে বলতে হবে, মাশাআল্লাহ। আর আমরা জানি দাওয়াত ইসলামী হচ্ছে ফয়জানে মদিনা, মদিনার ফয়জান, আর এখানে দেখতেও পাচ্ছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত রাখে আমার সব কিছু, মাশাআল্লাহ।
জি, যেটা ফয়জানে দরুদ ও সালাম, যেটা কিতাব
ফয়জানে দরুদ ও সালাম, এমন কোন কিতাব আমাদের নাই,
দরুদ ও সালামে যেটা গুলদস্তা নামক যেটা কিতাব রিসালা, একটা বড় কিতাব,
আপনি শিওর?
জি,
কি নিব এটা চিন্তা করেন, আর একটু দেখাবেন?
জি, ওটাই,
শিওর আপনি?
জি,
নিব উত্তর,
জি, নিতে পারেন।
জি, দর্শক, আমরা দেখি যে সেলিম ভাই যে উত্তরটা দিয়েছে সেটা সঠিক কিনা। জি, দেখিয়ে দিন আজকের রিসালা কি, জিয়ায়ে দরুদ ও সালাম। যেহেতু এখানের মধ্যে কিতাবের উপরেও সোনালি জালির ছবি, গম্বুজের ছবি আর দরুদ শরীফের ছবি তো আমরা দেখেছি, তো আজকের রিসালার নাম হচ্ছে জিয়ায়ে দরুদ সালাম। এটাও দরুদ এবং সালাম নিয়ে অনেক রিওয়ায়াত সেখানে এসেছে।
যা হোক, সঠিক হয়েছে,
জি,
উত্তর কি সঠিক হয়েছে কিনা,
আপনি তো বলেছেন দরুদ সালামের পুষ্প সমাহার যেটি আছে,
আচ্ছা আচ্ছা,
আমাদের রিসালা তো হচ্ছে জিয়ায়ে দরুদ সালাম,
আচ্ছা আচ্ছা,
আপনি আরেকটা দরুদ সালামের যে কিতাব সেটা সম্পর্কে বলেছেন, যাই হোক,
আচ্ছা আচ্ছা,
আপনি কাছাকাছি পৌঁছেছেন যে দরুদ নিয়ে কোন একটা রিসালা।
জি জি জি।
তো দর্শক, আমরা এতক্ষণ জানলাম যে সেলিম ভাই এর জীবনী সম্পর্কে। সেলিম ভাই, মাদানী চ্যানেল আপনার আসা কখন থেকে শুরু?
মাদানী চ্যানেলে আসার শুরু হচ্ছে 16 শেষের দিকে, 17 থেকে আমার আসা,
যখন থেকে মাদানী চ্যানেল স্টার্ট হয়েছে তখন থেকে,
জি জি, মানে প্রথম থেকে যখন থেকে মাদানী চ্যানেল শুরু হচ্ছে তখন থেকে মোটামুটি আসা শুরু হচ্ছে।
কার মাধ্যমে আসা?
আসার মাধ্যম হচ্ছে রাশিদ বাপু কল করেছিলেন, সাথে মুবিন ভাই যিনি এখন রিজন নিগ্রান, উনি বললেন যে এইভাবে যেহেতু মোবাইল লীগের প্রয়োজন ছিল, তখন তো শুরুতে এইভাবে অ্যাভেলেবেল ছিল না, তখন ইমরান উস্তাদজি ছিলেন, বাবু মদিনা থেকে যারা আসছিলেন, আব্দুর রহিম মাদিনী উজাদ ছিলেন, তখন এই স্টুডিওর যেটা হচ্ছে চট্টগ্রাম স্টুডিও আছেন ওই স্টুডিওর ছাদের উপর যেটা অডিশন হচ্ছে, তখন ওই অডিশনের মধ্যে আমাকে ডাকা হলো। তখন তো মুবাল্লিকের জন্য নয়, অর্থাৎ তখন নাত শরীফ বা কেরাত শরীফ এটার জন্য। তো আলহামদুলিল্লাহ তখন দুটাই দিলাম, দুটের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়া কবুল করেছেন আল্লাহ তাআলা। এরপর আস্তে আস্তে যেহেতু প্রথমে কিন্তু আমার নাত শরীফ এবং কেরাত শরীফের জন্য কিন্তু অডিশন দিয়েছি, কিসের জন্য? নাত শরীফ এবং কেরাত শরীফের জন্য। কিন্তু তখন মুবাল্লিকের বেশি প্রয়োজন ছিল। এরপর আবার মজলিস থেকে আমাকে মানে বলা হলো যে একটা অনুষ্ঠান দেওয়ার জন্য। তো রেজা ভাই যিনি আমাদের নিগরান, উনি আমাকে বললেন একটা শর্ট ক্লিপস দেওয়ার জন্য, মানে যেন
আসতে করার জন্য, চেক করার জন্য।
জি 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 জি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কি দয়া, আসলে অশেষ দয়া যে অনেক সময় শুনেছি বা একজন থেকে কয়েকবার দিতে হয়েছে, আল্লাহ তাআলার অশেষ রহমত যে যে রাশিদ বাপু ছিলেন তখন, আমি প্রথমবার যেটা দিয়েছি ওটাতেই কী হয়ে গেছে, আল্লাহ তাআলার দয়ায় সেটা তারা বলেছেন না পারবে। তো প্রথমেই আমার যেটা অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে মজলিসের পক্ষ থেকে কারামতে সাহাবা,
কারামতে সাহাবা।
জি, কিন্তু এটা আমি প্রথমে দিই নাই, অর্থাৎ তখন রমজান প্রায় কাছাকাছি চলে আসছে, তখন ইমার্জেন্সি রমজানের কিছু অনুষ্ঠান রেকর্ডিং করতে হচ্ছে। তখন মজলিসের পক্ষ থেকে সিদ্ধান্ত নিল যে আমাদের যেটা মাদানী কায়দা আসন কোরআন শিখি, যেটা আমার প্রথম অনুষ্ঠান।
জি,
তো আলহামদুলিল্লাহ এটা করার জন্য সৌভাগ্য অর্জন করি। তো সাথে সাথে এরপর যেটা এটা শেষ হয়েছে রমজানের পরে আবার তারপর কারামত সাহাবা এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ রেকর্ডিং দিই। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আসার মূল ইয়ে হচ্ছে রাশিদ বাপু এবং মজলিসের পক্ষ থেকে কী করা হয়েছে, ডাকা হয়েছে, এবং আমি গুণাগার, আমি তো মনে করি এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় দয়া।
মাশাআল্লাহ, আমি অনেক সময় বিভিন্ন ইভেন্ট দাওয়াত ইসলাম যেগুলো বড় বড় ইভেন্ট আর প্রোগ্রাম সেখানে যেতাম, মাশাআল্লাহ আমার সেলিম ভাইয়ের নাত কিন্তু শুনতাম, আর মাশাআল্লাহ খুবই সুন্দর নাত উনি পরিবেশন করেন, আল্লাহ পাক ওনার নাতের মধ্যে আরও বরকত দিক। তো আজকে দুই এক কলি হয়ে যাক, আপনি আপনার যেটা সবচেয়ে পছন্দের খালি গলায় গান, সমস্যা নেই, দুই এক কলি যেটা আপনার সবচেয়ে বেশি পছন্দ।
জি জি জি, ইনশাআল্লাহ আমার দুই এক কলি সবচেয়ে পছন্দের যেটা কলি কালাম, সবগুলি তো পছন্দ নাত রসুল, সেটা হচ্ছে আলা হযরত রহমতুল্লাহ তাআলার একটি লিখিত কালাম, ওইটা আমি এটা বারবার পড়ি, মাদানী চ্যানেলে অনেকবার পড়েছি।
জি, সেটা ইনশাআল্লাহ আবার হয়ে যায়।
সুয়েলাজারে ফিরতে হে ও সুয়েলাজারে ফিরতে হে তে দিন এ বহারে ফিরতে হে তেরে দিন এ বহারে ফিরতে হে হায় গাফিল হে পাঁচ জাতে হে চারে ফিরতে হে পাঁচ জাতে হে চারে ফিরতে হে ও সুয়ে লাল জারে ফিরতে হে তেরে দিন এ বহারে ফিরতে হে।
মাশাআল্লাহ, তো এই যে আপনি তো মাদ্রাসা লাইনে পড়তেন, ঠিক আছে, মাদ্রাসা লাইনে পড়লে মোটামুটি কিরাতে পাক কিরাত শরীফ তো পড়া হয়, বায়ানও মাশাআল্লাহ আপনি হয়তো দাওয়াত ইসলামীতে আসার পরই করছেন না, এর আগে তো হয়তো
কখনো বায়ান,
নাতের যে আগ্রহ এটা কোত্থেকে পেয়েছেন মাশাআল্লাহ?
আসলে আমাদের চট্টগ্রাম ভাষা একটা বা একটা প্রবাদ বাক্য এটাই আছে যে হাঁটতে হাঁটতে নলা, গাইতে গাইতে গলা।
আচ্ছা,
আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস ছিল, মানে নাত শরীফ পড়া বা অন্য কিছু পড়ানো কি ছিল, আলহামদুলিল্লাহ মাদানী মহলের বরকতে যা অন্য কিছু ছিল সেটা ছেড়ে দিয়েছি নাচ শরীফ পড়ার সাথে সাথে বাসায় পড়তাম। যখন কোনো ফ্রেন্ডের কাছে বসতাম তারাও পড়ার জন্য উৎসাহিত করতো, বা একটা নাচ শরীফ পড়েন বা একটা কালাম পড়েন বা একটা হান্দাবাড়ির পালা পড়েন, এটা পড়তাম। এটা তো মোটামুটি ছিল। তো এটা পরিপূর্ণভাবে যেটা আল্লাহ তাআলার দয়ায় একজন মানুষ বলেন আমার অন্তরের মধ্যে যেটা থাকা দরকার সেটা পেয়েছে দাওয়াত সামি
আল্লাহ।
আমার শেখ তারিকাত আমির আলী সুন্নাত আমার এখনও মনে পড়ে, কোর্সের আমরা কোর্স থেকে 12 দিনের মাদানী কাফালায় সফর করেছিলাম বরিশালের মধ্যে কলাপাড়ায়। তো ওইখানে একজন জিম্মাদার ছিলেন তখনকার। তো যখন মাদানী কাফালার অবস্থা তো বুঝতেছেন মোটামুটি পরিবেশ পেয়ে গিয়েছি, ওইখানে দিল খুলে মন খুলে কান্না করে করে নাচ শরীফ পড়েছি। তো যখন উনিও উৎসাহ দিচ্ছেন নাচ শরীফ পড়ার জন্য, আমারও পড়তে ভালো লাগতেছে, তাসাফুরে মদিনা করতেও ভালো লাগতেছে, আর সবচেয়ে আরও বেশি মজা পাচ্ছি যখন দাওয়াত ইসলামে এসে তাসাফুরে মদিনার যেটা অর্থাৎ মদিনার ধ্যান সম্পর্কে, তখন তো এমনি নাচ শরীফ পড়তাম, কিন্তু মদিনাকে স্মরণ করে যে নাচ শরীফ পড়া, যে তাসাফুরে মদিনা করা, মদিনার ধ্যান দিনের মধ্যে মনের মধ্যে আনার পরিপূর্ণ নাচ শরীফ পড়া, কান্না করে নাচ শরীফ পড়া, সেই জ্ঞাটা ছিল না। আর ওই নিয়ামতটা আল্লাহ তালার পক্ষ থেকে পেয়েছি দাওয়াত ইসলামের বদৌলতে। তো এটা আল্লাহ তালা যেন সব সময় এই জবান দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় যেন হয়, নাত রসুল যেন বের হয়, কোরআন পাকের তেলাওয়াত, হামদা বারী তাআলা, নেকের দাওয়াত, দরুদ শরীফ, এটাই যেন হয়ে থাকে। এটার জন্য আপনার কাছেও দোয়া, সাথে সাথে যারা দর্শক শ্রোতা আজকে দেখছেন তাদের
আল্লাহ পাক আপনার কণ্ঠের মধ্যে আরো বরকত দিক। আসলেই মাদানী মহলে এসে অনেকে কি বলে সেটাকে নাত খা হয়ে যায়।
জি,
আগে কিন্তু ছিল না, কিন্তু মানে দাওয়াত ইসলামীতে এসে অনেকে নাত খা হয়ে যায়, এটা অনেক বড় ব্যাপার। নিজের কণ্ঠ দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান গাওয়া, এটা এটার চাইতে সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। আপনি একা থাকুন, সবার সাথে থাকুন, মজলিসের মধ্যে থাকুন, নাচ শরীফ পড়বেন,
জি,
আপনার সুর আছে বা নাই এটা বড় বিষয়,
বড় বিষয় না। জি জি জি,
এটা বড় বিষয় নেই।
কে অন্তর থেকে পড়ছে, কে মহাব্বত নিয়ে পড়ছে সেটাই দেখেন। হ্যাঁ, যাদের কণ্ঠ সুন্দর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, এটার জন্য শুকরিয়া আদায় করা দরকার, এটা অহংকারের জিনিস না,
জি,
এটা শুকরিয়ার বিষয়। তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। তো যারা আদের কণ্ঠ ভালো না বা নাচ শরীফ সুর দিয়ে পড়তে পারেন না, তাদেরকে অনুরোধ করবো আমরা মন ছুটো না করি। দেখেন, কণ্ঠ দিয়ে পড়া এটা মূল বিষয় না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়া পাওয়ার জন্য এবং ইশক রসুল প্রকাশ করার জন্য দিলেই যথেষ্ট।
আসলে আচ্ছা, আপনি মাশাআল্লাহ জুমার নামাজও পড়িয়ে থাকেন, খিতাবত করেন, মাশাআল্লাহ, এটা কত বছর ধরে করছেন?
আলহামদুলিল্লাহ, আসলে মাদিনী মহল পাওয়ার পরে পরে না বলতে আমি অর্থাৎ এবছর থেকে জানুয়ারি থেকে জুমার নামাজ পড়াচ্ছি।
এত কি বলেন? আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছি মানে আপনি এর আগে থেকে পড়ান
না।
এটাকে নিয়ে স্মৃতি মানে আছে কিনা, যে ধরেন থাকে না অনেক সময় খিতাবত করেন মুসল্লিরা, এক এক সময় এক একটা হয়তো বা শেয়ার করে ইমাম সাহেব খতিব সাহেবের কাছে, তো শেয়ার করতে মুসল্লিকে ঘিরে বা আপনার খিতাবতকে ঘিরে কোনো স্মৃতি আছে কিনা, যেগুলো আপনার মনে পড়লে মানে একটুর জন্য আপনি সেটাকে স্মরণ করেন?
জি আলহামদুলিল্লাহ, আমি যখন থেকে অর্থাৎ এই মাদানী এই যেহেতু
সাথে সাথে আপনি কিন্তু মাসের যেহেতু হিফজে কোরআন, হাফিজে কোরআন, এটা নিয়েও আপনার কোনো স্মৃতি থাকতে পারে, যেহেতু আপনি অনেক বছর ধরে মাসাল্লাহ রমজানের মধ্যে তারাবিও পড়িয়ে আসছেন, এটার কোনো স্মৃতি থাকলেও বলবেন?
এটা শুক্রিয়া আদায় করার জন্য বলি, রমজানের যখন তারাবি আমি এবছর তো বা গত বছর পড়াইছি, বা যেটা মসজিদে যে মসজিদে আমি তারাবি পড়াই সেখানে যেহেতু লকডাউনের কারণে নিষেধ করে দিয়েছেন, বাইরে পড়িয়েছিলাম, তো এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি।
মাশাআল্লাহ,
একটা মসজিদের মধ্যে আমি ইতেকাফ ছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে, আমার আব্বার ইন্তেকালের পরে,
আচ্ছা 15 পরে,
অর্থাৎ আমার আব্বা যে বছরে ইন্তেকাল করেছিল ওই বছরে যেহেতু মন ভালো ছিল না, তো ইতেকাফে ছিলাম।
আল্লাহ,
ওইখানে তারাবির নামাজ পড়ানোর সৌভাগ্য অর্জন হয়েছে। একজন মানুষ আমি খেয়াল করিনি, আল্লাহ তাআলার কি দয়া, সে এসে আমার গলার মধ্যে চুমু দিয়ে দিল, মানে শেষে নামাজ শেষ করার পরে আলহামদুলিল্লাহ। তো ওই জিনিসটা মনে পড়লে এখনো শুকরিয়া আদায়,
আল্লাহ তাআলা কেমন ইজ্জত ও শান আপনি,
অবশ্যই উনি আমার গলার মধ্যে চুমু দিলেন, সাথে সাথে আমার কপালেও চুমু দিলেন এবং হাদিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী মহলের বরকত আমি নিই নেই,
মাশাআল্লাহ,
তো এটা না করে দিয়েছেন। তো এইভাবে আলহামদুলিল্লাহ এই স্মৃতিটা মনে পড়লে অনেক ভালো লাগে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা মন থেকে আসে, যে মৌলা এটা তো আল্লাহ তাআলার দয়া হয়েছে, কারণ এটা তো আমার কোনো কিছু না, মালিক যদি এটা যদি না দিতেন তাহলে আমি কখনো পারতাম না। এটা তাও সবচেয়ে বড় শুকরের বিষয় হচ্ছে এই ধরনের মন মানসিকতা আসার মূল মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলাম।
দাওয়াত ইসলাম আসলে দাওয়াত ইসলামে না থাকলে জেহেনও হতো না, যে রিয়া থেকে বাঁচার জেহেন, নিজেকে অনেক কিছু না ভাবার জেহেন, এটা কিন্তু দাওয়াত ইসলামেতে না আসলে আমরা জানতে পারতাম না, করতে পারতাম না। আচ্ছা, যেহেতু আপনি মহলে আসার পরে, আমি আসলে এই প্রশ্নটা করার পেছনে একটা মকসদ আছে, সেটা হচ্ছে মাশাআল্লাহ তিন দিনের সুন্নতে ভরে ইস্তেমার প্রথম থেকে হয়তো আপনি জাদুয়ার করে আসছেন।
না, আমি প্রথম থেকে বলতে অর্থাৎ ঢাকা যে দ্বিতীয় ইস্তেমা এরপর তখন থেকে আমি কি
কয়বার আপনি তিন দিনের ইস্তেমায় মানে বয়ানে জাদুয়ার করেছেন?
আমি দুইবার।
ইস্তেমা কিন্তু এক জিনিস আর তিন দিনের ইস্তেমা কিন্তু আরেক জিনিস, এখানে হাজারো মানুষের সমাগম। আপনার কেমন ফিলিংস ছিল যে যখন আপনি শুনলেন এতগুলো মানুষের সামনে আপনি কিরাত পড়বেন, নাত পড়বেন, আচ্ছা যখন বয়ান করবেন, আপনার অনুভূতি কেমন ছিল?
এটা আসলে অনুভূতিটা এমনই ছিল যে প্রথমত আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি। এটা সত্য যে এর যোগ্য আমি ছিলাম না, এটা নিঃসন্দেহে দিল থেকে বলছি, বা মাদানী চ্যানেল যারা দর্শক শ্রোতা দেখছেন আল্লাহ তাআলা সকলের দিলের খবর ভালো জানেন,
বেশক
এটা আমি অন্তর থেকে বলছি এর যোগ্য আমি ছিলাম না। কিন্তু আমার আমির আলাইহিস সালাম, আমার মুর্শিদে কারীম সাদিকাই এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যার কারণে যে অত্যন্ত ভালো লেগেছেন। সবচেয়ে বড় ভালো বিষয় হচ্ছে যে আমি যত বড় এই যে একটা প্ল্যাটফর্ম ইজতেমা তিন জিনিস শুনতে পারে ইজতেমার মধ্যে বয়ান করছি, এটা ওই ফিলিংসটা তখনই আসে যে লক্ষ লক্ষ মানুষ আমার বয়ান শুনছে।
জি,
যদি আল্লাহ তাআলার দয়া যদি হয় যে একজনও যদি আমল করে হয়তো তার উসিলে আমি কি হব, তার উসিলে আল্লাহ তাআলা আমাকে দয়া করবেন, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি দান করবেন। এই কারণে যে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, অনেকজন তো ছিল আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন মনে, অর্থাৎ এটা আমার জন্য যেন নাজাতের উসিলা হয়।
জি, বেশ,
এটা আমার অনেক ভালো লেগেছে এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ, আসলে অনেক বড় ব্যাপার কিন্তু সেলিম ভাই, যে মানে জীবনের কখনো এতগুলো মানুষের সামনে বয়ান করা, একটা নার্ভাস ফিলও করে না?
সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিন জনের সুন্নত পড়ার একটি স্মৃতি আমার খুব মনে পড়ে, আল্লাহ তাআলা আমাকে বাস আমাদেরকে ইখলাসের দৌলত দিক,
আমিন আমিন।
আমার আম্মা বলেছেন আমাদেরকে কোন শিক্ষাটা দিচ্ছে, দেখেন অন্য প্ল্যাটফর্মে যদি হয়তো বা দেখা যায় বা কোন একটা পজিশনে গেলে আল্লাহ তাআলার পানা পরিবেশের কারণে হয়ে যাচ্ছে, আমরা চোখে দেখছি যে মানে মানুষের সাথে কম মিশা বা কথা বলার সময় একটু নিজের ভাব চলে আসা। আমি যখন তিন দিনের সুন্নতে পারা ইজতেমার মধ্যে ইমামতি করার জন্য আলহামদুলিল্লাহ যে সৌভাগ্য অর্জন করেছি, আমি কি করতাম নামাজ শেষ, কারণ পাঁচ ওয়াক্ত নামাজের সময় জাদুয়াল ছিল, এরপর তো আর কোনো জাদুয়াল নেই, এরপর তো আমি ফ্রি। তো সময় সময়ে যারা আমাদের এলাকার থেকে ইসলামিয়ারে গেছেন বা বিভিন্ন এলাকা থেকে ইসলামিয়ারে গেছেন তাদের সাথে বসা, তাদেরকে ইনফ্রাদি করা, তো এক ইস্তেমার মধ্যে আমার এলাকা থেকে কিছু নতুন ইসলামী হয়ে গেল, মোটামুটি একটা ভালো পরিবেশে তাদের পজিশন আছে বা তারা বসে কি করছেন, আর আমি যে নামাজ পড়াচ্ছি তাদের এলাকার শুনুন তারা জানে না। ওখানে যাওয়ার পরে তারা জানতে পারলো যে সেলিম ভাই কি করছেন এখানে ইমামতি করছেন, তারা তো অনেক খুশি। তো ওখানে ইসলামী ভাইয়েরা তখন বসলেন, বসার পর আমি কি করলাম যে নামাজ পড়িয়ে তাদের কাছে চলে গেলাম, তাদের সাথে মুসাফা করছি, কৌশল বিনিময় করছি, ইনফ্রাদি করছি, মোহাব্বত দিচ্ছি, তারা এখনো পর্যন্ত কথাটা বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সে মানে মানুষের কাছ থেকে শুনি যে ব্যক্তি এত বড় একটা প্ল্যাটফর্ম হাজার হাজার মানুষদেরকে নামাজ পড়িয়েছেন, ধরতে গেলে তার একটা অনেক উচ্চ একটা স্থান না, অনেক একটা সম্মান, কিন্তু সেই ব্যক্তি মানে আমরা যাওয়ার আমাদের উচিত ছিল তাদের তার সাথে গিয়ে সাক্ষাৎ করা, কৌশল বিনিময় করা, সেই ব্যক্তি ওইখান থেকে এসে আমাদের সাথে কৌশল বিনিময় করছে, আমাদের সাক্ষাৎ করছে, আমাদের সাথে মানে আলিঙ্গন করছে, কোলাকুলি করছে, কথা বলছে, আমাদের সাথে বসে খাচ্ছে, তাহলে এর মাধ্যমে বুঝতে মানে বুঝে নিতে পারে দাওয়াসমি কেমন।
আসলে এটা আমি এটা মানে একটা কথা বলি যে হয়তো বা কে নিগ্রান কে মানে বড় পদে আছে এটা হয়তো পরিচয় করার সময়ই মানে
বলা
হয়, কিন্তু যখন মিশে যায়
আলহামদুলিল্লাহ,
আমি সেটা বাংলাদেশের নিগ্রানের কথা বলি, সেটা চট্টগ্রাম রিজনের নিগ্রান যেটাই হোক, যখন মিশে যায় কেউ বলতে পারবে না ইনি কে।
জি,
আমরা ধরতে মানে আমরা তো জানি কে, কিন্তু নতুনরা এটা বুঝতেও পারবে না যে যার সাথে কথা বলছে তার মর্তবা দাওয়াত ইসলামীতে কেমন,
হয়তো বা পরিচয় করে দেওয়ার জন্য বলতে
হয়, কিন্তু এর বাইরে কেউ বুঝতে পারবে না আদৌ যে কার কেমন মর্যাদা।
আলহামদুলিল্লাহ সবাই আমরা আপন ভাইয়ের মতো এবং ভ্রাতৃত্ব মন্দার আলহামদুলিল্লাহ মিলেমিশে কাজ করে আলহামদুলিল্লাহ।
আর আপনি শুরুতেই বলেছেন আপনার বাইরে সফর করার ইচ্ছা বেশি, আপনি যখন প্রথম সফরের কথা জানলেন যে আপনি নেপাল সফরে যাচ্ছেন, এটা শুনে কেমন লাগলো আপনার?
প্রথমে একটু আনিজি লাগলো।
আচ্ছা,
মানে বাসা থেকে অনুমতি দিবি কিনা, যেহেতু আমি সবার ছোট ছিলাম, তো ওই কারণে আলহামদুলিল্লাহ।
কিন্তু যখন শুনলেন যে সেখানে গিয়ে কাদের জিয়ারত হবে,
আল্লাহ আকবার, এটা তো বাসায় প্রকাশ করতে পারবো না। আমার
কখন হয়েছে এটা? গত বছর না এর আগের বছর?
এর আগের বছর, ইজতেমার পূর্বে, ১৯ ইজতেমার পূর্বে যখন সফর করা সফর হয়েছিল আর কি। ফ্যামিলিগত একটু মানে দিবি কিনা, অনুমতি দিবি কিনা সেটার ব্যাপারে গেছিলাম, একটু মানে আনিজে ছিলাম, মানে কনফিউশনের মধ্যে ছিলাম। আল্লাহ তালার অশেষ দয়া, দোয়া করেছি আল্লাহ তালার দরবারে, এবং প্লাস মুর্শিদের দরবারেও আজি দিয়েছি, আল্লাহর বলিদের দরবারে গিয়ে আজি দিয়েছি, যেন বাসা থেকে যেন কোনো সমস্যা না হয়। আমার তো ইচ্ছা আমি যাবো, কারণ আমার ইচ্ছে যাবো বলতে ওখানে আমার আমিরুল সুন্নতের বড় শাহজাদা হুজুর আসবেন, নিগ্রানের সুরা আসবেন এবং রুকুরের সুরা আসবেন, বিশেষ করে অনেক আল্লাহ তালার নেকবান্দাগণ এখানে আসবেন, তাদের সহবতে থাকবো, তাদের কাছ থেকে ফয়েজে বরকত নিব। তো এটা নিয়েছিল, তো দেখ আল্লাহ তালা যখন বাসায় বললাম যে আমার আমাদের দাবাসমীর পক্ষ থেকে, মসজিষের পক্ষ থেকে আমাদের কিছু স্থায়ী নেফল সফর করছেন মাদানী কাজের জন্য, এখন আমাকে সিলেক্ট করেছেন, কি বলে আল্লাহ তালার দয়া আম্মু রাজি হয়ে গিয়েছেন, আম্মু না করেন নাই। আমার মেন ইয়া ছিল আম্মু, মানে আম্মু যদি অনুমতি দিতে তাহলে টেনশন ছিল, আব্বু তো নাই, আব্বু তো ইন্তেকাল করেছেন, আম্মু তো আলহামদুলিল্লাহ আম্মু খুশি যে আমার ছেলে বাহিরে যাবে দিনের কাজের জন্য, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়ে। তবে প্রথম যেহেতু আমার বিমানের সফর এমনি হয়েছে, কিন্তু বাহিরের রাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে একটু কষ্ট হয়েছে, ভয়ের মধ্যে ছিলাম, মানে বিভিন্ন প্রবলেম, প্রশ্ন করবে কীভাবে যাবো কি না কী করবো। তবে আলহামদুলিল্লাহ এটা সত্য, মসজিষের পক্ষ থেকে অনেক সহযোগিতা পেয়েছি, বিশেষ করে কামাল ভাই আমাদের বিডি নিগ্রান, এবং রেজা ভাই আমাদের তিনি বাংলাদেশের নিগ্রান, সাথে সাথে সালমান ভাই, জাকির ভাই, ইনারা খুবই কী করেছেন আমাকে, অর্থাৎ যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। তো এটা সত্য যে লিয়াকত ভাই, আমাদের একটা কথা আছে না, মনের বাঘ খাওয়ার পূর্বে মনের বাঘ খেয়ে ফেলে, এটা আসলে ভয় করার কোনো কারণ নেই, এটা আমার প্র্যাকটিক্যাল শিক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ। পর থেকে চেষ্টা করি আর মানে টেনশন না নেওয়ার জন্য।
আচ্ছা, ওখানে গিয়ে কী কী স্মৃতি পেয়েছেন এটা একটু?
ওখানে গিয়ে সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে শাহজাদা হুজুরের সৌবতে থাকা। আর আমার যখন যেহেতু এটা আগে থেকেই বলা হচ্ছে, মানে যেহেতু আজকে অনুষ্ঠান হবে, তখন কোন স্মৃতি কোন স্মৃতি কত করে অনেকই স্মৃতি আছে। ওই নেপালের সবচেয়ে বড় যেটা স্মৃতি আমার জন্য সেটা হচ্ছে, যখন আমরা বাঙালিরা ওই আলাদাভাবে এমনিতে মোহাব্বত করে, আর স্পেশালি আমিরুল সুন্নত বলেন, নিগ্রানের সুরা বলেন, সবাই বাঙালিদেরকে আলহামদুলিল্লাহ অত্যন্ত মোহাব্বত করে ভালোবাসে, সেটা শুনেছি কিন্তু প্র্যাকটিক্যাল দেখিনি। প্র্যাকটিক্যাল দেখেছি নেপালে গিয়ে, যখন মাদিনী মাসওয়ারাও চলতেছে, সাথে সাথে খানার বিরতি বা নামাজের বিরতি দেওয়া হচ্ছে, বা ওয়াকফায় আরাম যেটা রেস্ট করার জন্য বিরতি দেওয়া হচ্ছে, এর মধ্যে আমরা যারা বাংলাদেশ থেকে গিয়েছি মাদিনী কাফালা নেপালের মধ্যে, তাদেরকে স্টেপ বাই স্টেপ রুকুনের সুরা, তারপর নিগ্রানের সুরা, শাহজাদা হুজুর আমাদেরকে সময় দিচ্ছেন। তো এর মধ্যে যেটা সবাই তো বলা সম্ভব না, শাহজাদা হুজুরের সাথে আমাদের বসার, ওনার সুহবতে থাকার সৌভাগ্য অর্জন হয়েছে। এর মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো, দেখেন আমরা যদি একটু সাধারণভাবে চিন্তা করি যে দাওয়াত ইসলামী বর্তমান সময়ে এমন একটি সংগঠন যেটা 200-এর অধিক দেশের মধ্যে কাজ করছে। আচ্ছা, এরপর বর্তমান সময়ে যে একটি পজিশনের মধ্যে দাওয়াত ইসলামী আসছে, আমি বলবো যে ন্যাশনাল না ইন্টারন্যাশনাল না, এর উপর যদি কিছু থাকে তাহলে সেই সংগঠনের নাম হবে দাওয়াত ইসলামী।
জি,
ঠিক আছে না?
বেশ।
তো এমন একটি অর্গানাইজেশনের প্রধান যিনি আমরা আমিরুল সুন্নত, ওনার বড় শাহজাদা, ওনার একটা স্থান আছে, উনিও কিন্তু আল্লাহর ওলি, ওনার একটা প্রসিদ্ধি আছে, উনি আমাদের সাথে যে আচরণ করেছেন, যে ভালোবাসা, যে মহাব্বত আমাদের সাথে দেখিয়েছেন, এটা মানে ভাষা প্রকাশ করার মতো না। কেমন আচরণ? উনি আমাদের সাথে এমন আচরণ করেছেন, এমন ব্যবহার করেছেন যে আমাদের মনে হচ্ছে যে অনেক দিন আগে থেকে ওনার সাথে পরিচয়। মানে উনি একটি মুহূর্তের জন্য, আমার বর্ষা যত একটি মুহূর্তের জন্য আমাদেরকে বুঝতে দেন নাই যে প্রথমেই ওনার সাথে এখানে দেখা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আমাদেরকে অনেক মহব্বত করেছেন, নিজের হাত আমাদেরকে তাবারুক খাইয়ে দিয়েছেন, সাথে সাথে দেখেন শাহজাদা হুজুরের আরেকটা যেটা এমনিতে উত্তম গুণ আছে, যেটা অনেক বড় একটা নিয়ামত, উত্তম আচরণ, মানুষের দিল খুশি করা। দেখেন উনি কিন্তু বাংলাভাষী না, বাংলা ভাষায় কথাও বলতে পারেন না, উনি আমাদেরকে বলছেন আপনারা বাংলা ভাষায় কথা বলেন, আমি বোঝার জন্য চেষ্টা করব। শুধু তাই নয়, উনি নিজেও বাংলা ভাষায় কথা বলার জন্য চেষ্টা করেছেন,
আপনাদের মন খুশি করার জন্য।
মানে দেখেন স্বাভাবিক, যখন অন্য কোনো দেশের মানুষ, সেটা ইংলিশ বা বেঙ্গলি বলেন, হিন্দি বলেন, উর্দু, যে দেশের ভাষায় দেশের মানুষ হোক না কেন, তারা যদি আমার দেশের ভাষায়, আমার মাতৃভাষায় যদি কথা বলে তখন অবশ্যই আমার খুশি লাগবে। তখন আমার শাহজাদা হুজুর যে আমাদের সাথে যে আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য কি করেছেন, চেষ্টা করেছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করছেন কি যে আপনারা আপনাদের ভাষায় কথা বলেন, আমি বোঝার জন্য চেষ্টা করব। কিন্তু বুঝতেছে না, এরপরও বিভিন্ন স্নেহিতারা যারা আছেন তাদেরকে ট্রান্সলেশন করে বুঝিয়ে দিয়েছেন। তো এই স্থিতিটা আমার খুব ভালো লাগে এবং মাঝে মধ্যে প্রায় সময় মনে পড়ে যে শাহজাদুর এই আচরণ, যে কিভাবে একজন মুসলমানের দিল খুশি করতে হয়।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমরা শুনলাম যে সেলিম ভাইয়ের কিছু স্মৃতি যা ভোলার মতো নয়, উনি সেগুলো আমাদেরকে শেয়ার করলেন। আল্লাহ পাক সেলিম ভাইকে আরো বরকত দিক, ওনাকে দাওয়াত ইসলামীতে মৃত্যু পর্যন্ত
ইস্তেকামত দিক
এবং আমাদের সবাইকে ইস্তেকামত দিক। আজকে এতটুকু, ইনশাআল্লাহ আজ নেক্সট প্রোগ্রামে অন্য একজন মুবাল্লিকে দাওয়াত ইসলামীতে নিয়ে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারে মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।